ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশে এবং ভারতে এখন বুধবার রাত, আর ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসী পাচার চক্রের সঙ্গে এরা সরাসরি জড়িত বলে শুনানিতে উঠে এসেছে।
রয়েছে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
রাজ্যের পাহাড়ের অশান্তির আগে অসম, নেপাল এবং জম্মু কাশ্মীরে বহুবার ফোন করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা।
আরো থাকছে ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশ সরকার আমদানি রপ্তানির সুবিধার্থে চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং বেনাপোল স্থলবন্দর 7 দিন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আজ বুধবার রয়েছে হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশের অর্থনীতি, সাফল্য ও সমস্যা। তবে প্রথমেই বিশ্ব সংবাদ
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। থাইল্যান্ডে বেশ বড় মাপের যে একখানা মানব পাচার মামলার বিচার হয়ে গেল, তাতে থাইল্যান্ডের সেনাবাহিনীর এক জেনারেলও অভিযুক্ত অপর বেশ কয়েক ডজন আসামির সঙ্গে। শতাধিক আসামির বিচারে দণ্ডবিধান রায় ঘোষণা শুরু করেন বিচারক বুধবার দিন। আসামিদের ভেতর ছিল সামরিক অফিসার, ছিল পুলিশকর্তা, ছিল স্থানীয় রাজনীতিবিদ। 2015 সালে থাইল্যান্ড ও মালয়েশিয়ার সীমান্তবর্তী এলাকায় জঙ্গলের ভেতরে অগভীর কিছু গণকবরের হদিশ মেলবার পরই এদের গ্রেফতার করা হয়েছিল। জিম্মি করে আটকিয়ে রাখা অভিবাসীদেরকে ওখানকারই ক্যাম্পে রাখা হতো, তাদের পরিবারের কাছ থেকে পণবন্দির অর্থ ওসুল না হওয়া পর্যন্ত। অনেকেরই ওখানেই মৃত্যু ঘটে, হয় অনাহারে নয়তো মশার কামড়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে। ওইসব অভিবাসীর মধ্যে মিয়ানমারের হিংসা কবলিত রাখাইন রাজ্যের প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমরা ছিল থাইল্যান্ডে, মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায় কাজের খোঁজে যাওয়া বাংলাদেশের মানুষ। বুধবারের রায়ে দোষী সাব্যস্তদের ভেতর ছিল সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মানাস কোংপায়েন, বিরোধী বিচারাধীনদের ভেতর সবচেয়ে বড় পদের মানুষ। এ মামলা সবচেয়ে বেশি করে সবার মনোযোগ আকর্ষণ করেছিল সেই তখন, যখন কিনা মামলার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভেতর প্রধান ছিলেন যিনি, সেই মেজর জেনারেল পাওয়িন পংসিরিন থাইল্যান্ড ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এই বলে যে জীবন তাঁর বিপন্ন প্রায়। বিষয়টি নিয়ে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীও রিপোর্ট পাঠিয়েছেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন মিয়ানমারের একাধিক নাগরিক, থাই পুলিশ কর্মকর্তা এবং কতিপয় স্থানীয় রাজনীতিক। 2015 সালে দক্ষিণ থাইল্যান্ডের জঙ্গলে একাধিক গণকবরের সন্ধান মেলে সেখান থেকে 36 জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপরেই পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়। পাচারকারীরা মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা মুসলিম শরণার্থী বাংলাদেশিদের পাচার করে আসছিল, তাদেরকে নিয়ে গহীন জঙ্গলে আটকে রাখা হয়, আদায় করা হয় মুক্তিপণ। এরপর তাদের মালয়েশিয়া পাচার করা হয়, পথেই মারা যায় অনেকে। মানবাধিকার সংস্থাগুলো বলছে 2015 সালে থাইল্যান্ডে পাচারকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান এবং আইনি ব্যবস্থা নিলেও পাচার নেটওয়ার্ক বহুলাংশেই সচল রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্র ইরানের 18 ব্যক্তি এবং গোষ্ঠীর বিরুদ্ধে আবার নতুন করে বিধি নিষেধ আরোপ করেছে, এ অভিযোগে যে এরা তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মদতগার। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এই বিধি নিষেধের কথা ঘোষণা করেছে। ইরানের বিশেষ রেভলিউশনারি গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমনি দুটি গ্রুপের বিরুদ্ধে, এই বলে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গবেষণা ও তৈরির সঙ্গে এরা জড়িত থেকেছে। এতে আরও বলা হয় যে মধ্যপ্রাচ্যে ইরানের তৎপরতা আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধিকে ব্যাহত করে। ওদিকে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর 5 ব্যক্তিবিশেষ এবং 7 সংস্থার বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে, এই বলে যে এরা ইরানের সামরিক ক্রয়ের ব্যাপারে সমর্থন জুগিয়েছে এবং নিষেধাজ্ঞা আরোপ হয়েছে অপর 3 ইরানির নামে, যারা কিনা ইরান ভিত্তিক আন্তদেশীয় অপরাধ সংগঠনের অংশ ছিল বলে বলা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব জোর দিয়েই সেনেট সভার রিপাবলিকান দলীয় বিধায়কদের বলছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার স্বাস্থ্য পরিচর্যা বিল অ্যাফোর্ডেবল কেয়ার খারিজ করা হবে বলে। 7 বছর ধরে লাগাতার যে প্রতিশ্রুতি তাঁরা দিয়েছেন ভোটারদেরকে, সে ওয়াদা এখন রক্ষা করা দরকার। ট্রাম্প কংগ্রেসের রিপাবলিকান দলীয় 52 সেনেট বিধায়কের সকলকেই দাওয়াত দেন হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের মাত্র একদিন পরেই, যখন কিনা সেনেটের ভোটে ওবামা কেয়ার বা অ্যাফোর্ডেবল কেয়ার খারিজ করে সে জায়গায় নতুন স্বাস্থ্য পরিচর্যা বিল বসানোর প্রস্তাব ধরাশায়ী হয়। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি স্বীকার করেছেন ইসলামিক স্টেটের কব্জা থেকে মসুল পুনরুদ্ধারের লড়াইয়ে ইরাকি বাহিনীর তরফে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে ঠিকই। আইএস লড়াকু সন্দেহে পাকড়াও করা লোকজনকে উঁচু দেওয়ালের ওপর থেকে নিচে ফেলে তাদের মরদেহের ওপর গুলিবর্ষণ করছে সৈন্যরা। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এসব চিত্র প্রকাশ পাওয়ার পর আজ মঙ্গলবার আবাদি একথা বলেন। নিরস্ত্র এক ব্যক্তির হাঁটুতে গুলি মারছে এক সৈনিক, ওইসব চিত্র এসব দৃশ্য দেখা গিয়েছে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ে অশান্তি শুরুর আগে গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতৃত্ব অসম, নেপাল, এমনকি জম্মু কাশ্মীরেও একাধিকবার ফোন করেছেন, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ের অগ্নিগর্ভ পরিস্থিতিতে কাদের ষড়যন্ত্র রয়েছে তা খতিয়ে দেখতে আলাদা আলাদা ভাবে তদন্ত শুরু করেছে রাজ্য গোয়েন্দা পুলিশ এবং সিআইডি। সেই তদন্তের রিপোর্টে জমা পড়েছে সম্প্রতি রাজ্য প্রশাসনের দপ্তর নবান্নে প্রশাসন সূত্রের খবর। সেখানেই দাবি করা হয়েছে পাহাড়ের অশান্তির আগে থেকে গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা অসম, নেপাল এবং জম্মু কাশ্মীরে লাগাতার ফোন করেছেন। গত 8 জুন পাহাড়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের দিন পাহাড়ে প্রথম অগ্নিগর্ভ হয়ে ওঠে। গোয়েন্দা সূত্রের দাবি, তদন্তে নেমে দেখা গেছে এই ঘটনা ঠিক 1 মাস আগে অর্থাৎ 7ই মে মোর্চার সাধারণ সম্পাদক বিনয় তামাং নেপালে একজনকে ফোন করেন। এরপর পাহাড়ে পুরভোটের ফল ঘোষণার দিন অর্থাৎ 17ই মে ফের অসমে ফোন করেন বিনয় তামাং। মোর্চা সভাপতি বিমল গুরুংও মে মাসে একাধিকবার অসমে ফোন করেছেন বলে গোয়েন্দা সূত্রের দাবি। পাহাড় উত্তপ্ত হওয়ার ঠিক আগে মোর্চার শীর্ষ নেতৃত্বের এই ঘন ঘন অসমে ফোন গোয়েন্দাদের উদ্বেগ বাড়িয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশ সরকার আমদানি রফতানি সুবিধার্থে আগামী 1 আগস্ট থেকে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও বেনাপোল স্থলবন্দর প্রতিদিন 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
নৌমন্ত্রণালয়ের কর্মকর্তারা বুধবার এ তথ্য জানিয়ে বলেছেন, ওই 2 বন্দরের সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান যেমন ব্যাংক এবং কাস্টম অফিসকে বন্দরের সময়ের সাথে সামঞ্জস্য রেখে খোলা রাখার ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তারা আরো জানিয়েছেন, বেনাপোলের অপর পাশে পেট্রাপোল স্থলবন্দরে যাতে একই কার্যক্রম চালু করা হয় সেজন্য সেদেশের কর্তৃপক্ষের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে ব্যবস্থা নেবে। নতুন কার্যক্রম শুরু হলে আমদানি এবং রপ্তানিকারকরা দেশের এই সর্ববৃহৎ বন্দর দুইটির পূর্ণ সুযোগ সুবিধা নিতে পারবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
4 জুলাই 17 বছরের বয়সী এক ছেলের সাম্প্রদায়িক উত্তেজক ফেসবুক পোস্টের ফলে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছিল উত্তর 24 পরগনা জেলার বশিরহাট বাদুড়িয়া অঞ্চলে। এখন অবস্থা শান্ত, ইন্টারনেট যোগাযোগও ফিরিয়ে দিয়েছে প্রশাসন, তবে এমন যেন আর না ঘটে সে ব্যবস্থাও নিচ্ছে প্রশাসন, জানাচ্ছেন গৌতম গুপ্ত।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো হোক বা মন্দ সব রকম প্রচারই ঘটে যায় মুহূর্তের মধ্যে। আবার যেন ফেসবুকের মাধ্যমে সাম্প্রদায়িক অপপ্রচার না হয়, পুলিশ উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন এলাকায় সোশ্যাল মিডিয়ার ওপর নজর রাখতে এলাকার তরুণদের নিয়ে সংগঠিত করছে রেজিস্ট্যান্স গ্রুপ। অল্প বয়সীরা ইন্টারনেট নিয়ে বেশি মেতে থাকে, অবাঞ্ছিত কোনো ফেসবুক পোস্ট চোখে পড়লেই পুলিশকে তারা সঙ্গে সঙ্গে সেটা জানিয়ে দেবে, পুলিশই প্রচার বন্ধ করে দেবে। এই উদ্যোগ যদি সফল হয় সেটা ছড়িয়ে দেওয়া হবে গোটা পশ্চিমবঙ্গেই। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
মিয়ানমারের তদন্তকারীরা এখন এ উপসংহারে উপনীত হয়েছেন যে গেল মাসের সামরিক একটি বিমানের যে দুর্ঘটনায় আরোহী 122 জনের সবাই নিহত হন, প্রতিকূল আবহাওয়াই ছিল সে বিমান বিধ্বস্তের হেতু। চীনের তৈরি ও শাংসি Y-8 200F পরিবহন বিমানটি রেডারের পর্দা থেকে উধাও হয়ে গিয়েছিল জুনের 7 তারিখে দক্ষিণ পূর্বাঞ্চলবর্তী মাইয়িক বা মারগুই থেকে মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুন যাওয়ার পথে। পোল্যান্ড সংসদের নিম্নকক্ষের ভোটে বিতর্কিত একটি আইন প্রস্তাব দেশটির শীর্ষ আদালতকে সংসদীয় কমিটির দ্বারা সংস্কার করাতে পরিচালিত করছে। ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টি নিয়ন্ত্রণাধীন ওই নিম্নকক্ষে অনুষ্ঠিত বিতর্কিত এ ভোট অনুষ্ঠিত হবার আগে বিরোধী দল বহু চেষ্টা চালায় আইন প্রস্তাবটির ওপর ভোটাভুটি বিলম্বিত করাতে। এখন এ আইন প্রস্তাবের আওতায় সুপ্রিম কোর্ট পুনর্গঠিত হবে এবং সংসদ বিধায়কেরা আদালতের সদস্য নিয়োগ ক্ষেত্রে উচ্চ অগ্রাধিকার ভূমিকা পালন করবেন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসে পুলিশের গুলির আঘাতে নিহত অস্ট্রেলীয় এক নারীর মৃত্যু নিয়ে পরিচালিত তদন্তকারী সংস্থা বলছে, সংশ্লিষ্ট দুই পুলিশকর্মীর অন্যতম পুলিশ কারের চালক তাঁর পাশে বসা অপর পুলিশকর্মী প্রাণঘাতী ওই বুলেট দাগার পূর্ব মুহূর্তে প্রচণ্ড একটা শব্দ তাঁকে হতচকিত করে ফেলেছিল। গত শনিবারের ওই ঘটনায় নিহত হন অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী যোগ ব্যায়াম শিক্ষক জাস্টিন ডামন্ড। পুলিশ গাড়ির চালকের আসনে বসা পুলিশকর্মী ম্যাথিউ হ্যারিটি মিনেসোটা ক্রিমিনাল অ্যাপ্রিহেনশন ব্যুরোকে বলেন, বিকট ওই শব্দে তিনি হতচকিত হবার পরপরই জাস্টিন ডামন্ড তাঁর দিকে এগিয়ে আসেন এবং তাঁর পাশে বসা তাঁরই সঙ্গী পুলিশকর্মী মোহাম্মেদ নূরের গুলি লেগে জাস্টিন ডামন্ডের মৃত্যু ঘটে। খবর শেষ হল।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বাংলাদেশের অর্থনীতি, সাফল্য ও সমস্যা। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। যেমনটি শুনলেন যে আজকের এই কল ইন শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, সাফল্য ও সমস্যা। আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞ অতিথিদের জবাবের মধ্য দিয়েই আমরা জেনে নেব বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তথ্য উপাত্ত। আজ টেলি সম্মিলনী লাইনে আমাদের অতিথি হচ্ছেন ঢাকা থেকে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সংক্ষেপে সিপিডির ডিস্টিংগুইশড ফেলো অর্থাৎ বিশেষ সম্মানিত ফেলো, অধ্যাপক মুস্তাফিজুর রহমান। অধ্যাপক মুস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আমাদের অপর অতিথি হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আর শ্রোতাদের জানিয়ে রাখি, বিশেষজ্ঞ অতিথিদের কাছে প্রশ্ন করতে চাইলে এই অনুষ্ঠান চলাকালে এই নাম্বারে ফোন করুন 2026193062। বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের চিত্রটা বেশ উজ্জ্বল। 1971 সালে থেকে এই 2017 সাল পর্যন্ত আমরা সময়ের ব্যবধানে এগিয়েছি বহুদূর। তাই শুধু নয়, নানান চড়াই উত্রায়ের মধ্য দিয়ে অর্থনৈতিক পরিমাপেও বাংলাদেশের অগ্রযাত্রা উল্লেখযোগ্য। এই তো মাস কয়েক আগেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মন্তব্য করেছিলেন যে গত 2 দশকে বাংলাদেশের অর্থনীতিতে রূপান্তর ঘটেছে উল্লেখযোগ্য হারে। 1990 সালের তুলনায় এখন দারিদ্র প্রায় 50% হ্রাস পেয়েছে, নারীদের কাজের সুযোগ বৃদ্ধি পেয়েছে এবং পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান দৃঢ়। 2021 সাল নাগাদ মধ্যম আয়ের দেশে পরিণত হবার লক্ষ্যের দিকেই বাংলাদেশ এগোচ্ছে। মানব উন্নয়নের মাপকাঠিতেও বাংলাদেশের সাফল্য ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি। আশাবাদের এই দিকটির পাশাপাশি আশঙ্কা ঠিক বলবো না, চ্যালেঞ্জও রয়েছে অনেক। রেমিটেন্স আয় কমে যাওয়া, বিনিয়োগ হ্রাস পাওয়া, এসব বিষয় বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রাকে কি মন্থর করে তুলবে? এই মৌলিক জিজ্ঞাসার জবাব খুঁজব আজকের অনুষ্ঠানে। এরই মধ্যে শ্রোতাদের প্রশ্ন আসা শুরু হয়ে গেছে। শ্রোতাদের অনুরোধ, আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত রাখবেন। আর অতিথি উত্তরদাতাদের কাছেও বিনীত অনুরোধ, সময়ের সংক্ষিপ্ততার কারণে উত্তরের পুনরাবৃত্তি না করার। প্রথম প্রশ্নটি এসছে ঢাকা থেকে আজমির হাসান কনক।
হ্যালো, আমি আজমির হাসান কনক বলছিলাম বাংলাদেশের ঢাকা থেকে। দেখুন, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পরে কিন্তু একটা বড় সময় আমরা পার করেছি, কিন্তু এখনো আমরা অর্থনৈতিক ক্ষেত্রে যে কাঙ্ক্ষিত সফলতা সেটা কিন্তু আমরা অর্জন করতে পারিনি। যদিও বাংলাদেশের অর্থনৈতিক বিস্তার ঘটেছে এবং কিছু কিছু সংকটও আমরা কাটিয়ে উঠেছি, তলাবিহীন ঝুড়ি আখ্যাপ্রাপ্ত বাংলাদেশের অর্থনীতি কিন্তু এখন বেশ কিছুটা পরিণত এবং গত 8 বছরে টানা 6% উপরে কিন্তু প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা প্রশংসা করার বিষয়। বিষয়, আমরা আশাবাদী। কিন্তু এখন বিশ্বব্যাপী যে অর্থনৈতিক যুদ্ধ চলছে এবং বাংলাদেশ সেই যুদ্ধে কিন্তু প্রতিযোগী, এখানে নিজের ক্ষমতায় টিকে থাকা ছাড়া কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশ উন্নত আয়ের দেশে যদি উন্নীত হতে চায় তাহলে কি কি পদক্ষেপ নিতে হবে বা কোন কোন সমস্যার সমাধান করতে হবে? সাথে আরো একটা কথা বলছি, কিছুদিন আগে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বলেছেন যে 2030 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত আয়ের দেশে উন্নীত হতে হলে জিডিপি প্রবৃদ্ধি 8% কিন্তু উন্নীত করতে হবে। সেটা কি আসলেও সম্ভব বা কি করে সম্ভব, যেহেতু বাংলাদেশে রাজনৈতিক ভাবে অনেক রকমের অসুবিধা আছে, এখানে অবরোধ হয় অস্থিতিশীল এক কথায়, সেটা কি আদৌ সম্ভব কিনা? আর তৃতীয় প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে বারবার কিন্তু ব্যাংক কেলেঙ্কারি হচ্ছে, যদিও অর্থনীতিবিদ বারবারই বলছেন যে এত বড় অ্যামাউন্ট কেলেঙ্কারিও তেমন কোনো বিষয় নয়, কিন্তু এই পরিস্থিতিতে আসলেই এটা কি অ্যালার্মিং কিনা বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে? ধন্যবাদ।
ধন্যবাদ আজমির হাসান কনক আপনাকে। অনেকগুলোই প্রশ্ন, আমি প্রথমেই অধ্যাপক মুস্তাফিজুর রহমানের কাছে যাচ্ছি।
ধন্যবাদ কনক, যে প্রশ্নগুলি করেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি বলেছেন যে বাংলাদেশের যে অর্জন এবং যেটা নিয়ে আমরা গৌরবান্বিত এবং এটা আমাদের সাফল্যের একটা প্রতিফলন, সেটা তো আমাদেরকে বলতেই হবে। এবং আমরা জানি যে তিনি ঠিকই বলেছেন যে তলাবিহীন ঝুড়ি ইত্যাদি বলা হতো বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রথম দিকে 70-এর দশকে, একটা পুস্তকও ছিল যে বাংলাদেশ দি টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট, যে এই দেশে যদি উন্নতি হতে পারে তাহলে যে কোনো দেশেই পৃথিবীতে উন্নতি হতে পারে। তো এরকম একটা পরিস্থিতি থেকে আমরা অনেক অর্জন করেছি, আমাদের প্রতি 10 বছরে জিডিপি প্রবৃদ্ধির হার আমরা 1% করে আমরা এখন 7% এসেছি। কিন্তু তিনি যে প্রশ্নটি করেছেন যে সামনের দিকে এগিয়ে যাবার ক্ষেত্রে, এবং আপনি কিন্তু আনিস বেশ কয়েকটি আশঙ্কার কথা বলেছেন বা যেটা নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কারণ আছে, রেমিটেন্স বলেছেন, রপ্তানি প্রবৃদ্ধিও এবার সীমিত কিছুটা, তো এটা থেকে যদি কাটিয়ে উঠতে হয় আমার মনে হয় যে সবচেয়ে বড় যেটা আমাদের দরকার হবে যে জিডিপি 8% থেকে আমাদের 9 এবং 10% আসলে নিয়ে যেতে হবে। এবং সেখানে সবচেয়ে বেশি যেটা দরকার হবে আমাদের সেটা হলো যে আমাদের প্রযুক্তি এবং প্রশিক্ষণকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করা। এটা যদি করা যায় তাহলে আমাদের প্রতি বিনিয়োগের আমরা যে ফলাফল পাবো সেটা আমরা বাড়াতে পারবো। দ্বিতীয়ত যেটা সেটা হলো যে আমাদের এখন অবকাঠামোতে অনেক বিনিয়োগ হচ্ছে, কিন্তু অবকাঠামোর বিনিয়োগ ব্যক্তি খাতের বিনিয়োগকে কিন্তু আকর্ষণ করতে তেমন পারছে না। বাংলাদেশে 1 টাকা সরকার বিনিয়োগ করলে 4 টাকা ব্যক্তি খাত বিনিয়োগ করে, তো সেই জায়গাটাতে প্রাইভেট সেক্টরের বিনিয়োগকে যদি উৎসাহিত করতে হয় তাহলে তাদের জন্য এই যে ব্যবসা করার, তারপর উদ্যোক্তারা যে গ্যাস ইলেকট্রিসিটি এগুলো যাতে কোয়ালিটি মতো পেতে পারেন, সময় মতো পেতে পারেন, এই জায়গাটাতে গুরুত্ব দিতে হবে। তৃতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো সুশাসন। আমরা যে বিনিয়োগটা করছি এটা থেকে ইচ্ছিত ফল পেতে হলে আমাদেরকে এই সুশাসনের প্রতি জোর দিতে হবে। আমাদের বিভিন্নভাবে যে আমাদের টাকা চলে যাচ্ছে দেশের বাইরে, আমাদের যে টাকাটা খরচ হয় সেটা থেকে আমরা যে ফলাফল পাই সেটা আমরা কম পাই, আমাদের উৎপাদনশীলতা আমাদের এই জন্য কম হয়, আমাদের খরচ বাড়ে, এই জায়গাটাতে আমাদের জোর দিতে হবে। একটা জায়গায় আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে আসছে, এবং আমাদের এখন উৎপাদনশীলতা বাড়িয়ে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে, পণ্য রপ্তানির দিকে বৈচিত্র্যকরণ আনতে হবে, বাজারের বৈচিত্র্যকরণ আনতে হবে। এটা করলেই আমাদের সামনের দিকে যে চ্যালেঞ্জগুলো তিনি বলেছেন সেটা একটা, এবং গভর্নেন্সের সাথে সুশাসনের সাথে ওই ব্যাংক সেক্টরের যেটা উনি বললেন, আমাদের এখানে 100 টাকা যদি আমরা লোন দেই তার মধ্যে আমাদেরকে 10 টাকা প্রভিশন করে রেখে দিতে হচ্ছে, কারণ এটা আমাদের কুঋণে পরিণত হচ্ছে, তো সেটার কারণে আমাদের যে যে লোনের যে ইন্টারেস্ট সেটা বেশি রাখতে হচ্ছে। এটা আমাদের ব্যাংকিং সেক্টরের বিভিন্ন যে দুর্নীতি এবং বিভিন্ন ধরনের যে ধরনের সুশৃঙ্খলার অভাব, সুশাসনের অভাব, এগুলোতে আমাদের কিন্তু দৃষ্টি দিতে হবে। আমার মনে হয় যে এইসব জায়গাগুলোতে আমরা যদি এখন বিভিন্ন কংক্রিট স্টেপস নিতে পারি তাহলে তিনি যেটা বলেছেন যে 8% এবং আমি বললাম যে এটা 10-এ আমাদের আসলে নিয়ে যেতে হবে সেটা করা সম্ভব। বাংলাদেশ অগ্রসর হচ্ছে কিন্তু আমরা যখন হাঁটছি অন্যরা দৌড়াচ্ছে, তুলনামূলকভাবে আমরা পিছিয়ে পড়লে আমরা কিন্তু অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার কোথাও আমরা প্রতিযোগিতা সক্ষম থাকতে পারবো না।
জি ডক্টর নাজনীন আহমেদ,
আমার মনে হয় ডক্টর মুস্তাফিজ খুব সুন্দরভাবে যে মৌলিক প্রয়োজনগুলো বাংলাদেশের অগ্রগতিকে এই ধারায় রাখা বা আরো বেশি জোরে দৌড়ানোর জন্য যা দরকার সেই মূল জিনিসগুলো উনি বলেছেন, আমি রিপিট করতে চাই না যেহেতু সময়ের স্বল্পতা। এর সাথে শুধু যেটা যোগ করব সেটা হচ্ছে আসলে আমাদের প্রশ্নকারী যেটা বোধহয় বোঝাতে চেয়েছেন যে আমাদের অগ্রগতি অনেক হয়েছে কিন্তু আমরা ঠিক কেমন যেন ভরসা করতে পারি না যে এই অগ্রগতি চলবে কিনা। অর্থাৎ আপনি উনি বারবার বলছিলেন রাজনৈতিক অস্থিতিশীলতা অনেক সময় এসে পড়ে, সামনে ইলেকশন আছে, সুতরাং আমাদের মনে হতেই পারে যে আবার অবরোধ অস্থিরতা কোনো কিছুর মধ্যে গিয়ে আমরা কোনো ধরনের ধাক্কা খাবো কিনা। অর্থাৎ সাস্টেইনেবিলিটি যেটাকে আমরা বলি, যে অগ্রগতির যে সাস্টেইনেবিলিটি এটা নিয়ে আমাদের মনে একটা আশঙ্কা আছে। এবং একটা যে কোনো অগ্রগতি সাস্টেইনেবল তখনই হয় যখন অগ্রগতিটা মানে অ্যাডহক না হয়, অর্থাৎ হঠাৎ করে একটা বছর আমি ভালো করলাম বা হঠাৎ করে একটা কিছু হলো সেটা না, প্রত্যেকটা জিনিস যেন একটা সিস্টেমের মধ্যে পড়ে। আর সিস্টেমের মধ্যে তখনই পড়ে যখন আইনের শাসন থাকে। এবং সুশাসনের প্রশ্ন আমরা যখন বলি সেখানে কিন্তু গুরুত্বপূর্ণভাবে যেটা দরকার সেটা হচ্ছে আইনের শাসন। আর আইনের শাসনটা কিন্তু শুরু হতে হবে যারা রাজনৈতিক নীতি নির্ধারণের যে প্রক্রিয়া, অর্থাৎ নির্বাচন থেকে শুরু করে সব জায়গায় যদি আমরা সেই আইনের শাসনটা দেখি তাহলেই সুশাসন নিশ্চিত হবে। আর না হলে আমরা সুশাসনের কথা বলে যতই আমাদের আমরা ব্যতিব্যস্ত হই এটা আসলে নিশ্চিত হবে না যদি একটা মানে একটা অগ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে যারা ক্ষমতায় যদি কেউ আসেন বা সেরকম প্রক্রিয়া যদি কন্টিনিউ করে তাহলে সুশাসনটা আসলে নিশ্চিত হয় না। এটা হচ্ছে একটা দিক, অর্থাৎ সাস্টেইনেবিলিটি আমাদের যে অগ্রগতির সেটা রাখা। আমরা সবাই খুশি হতে পারি যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা MDGতে বাংলাদেশের বিশেষ করে দারিদ্র বিমোচনে যে সাফল্য এটা সারা দুনিয়ার কাছে প্রশংসিত হয়েছে, কিন্তু আমরা যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের যে 15 বছরে এখন আছি আমরা 2016 থেকে 2030, সেই জায়গায় বাংলাদেশের সাফল্য যদি হয় তাহলে কিন্তু আমরা সেই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা সেটা হবে। সেক্ষেত্রে যদি আমাদের GDP-র প্রবৃদ্ধি আমরা 8 বা 10-এ নিতে নাও পারি বা আমাদের উন্নত দেশ হতে যদি একটু সময় বেশিও লাগে, যেটা হবে আমাদের এই যে জার্নি টুয়ার্ডস ডেভেলপড কান্ট্রি এই জার্নিটা হবে খুব মজবুত। অর্থাৎ আমরা হঠাৎ পড়ে যাব না, সেটা যদি হতে হয় তাহলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের যে বিভিন্ন গোলগুলো সেইগুলোর দিকে মনোযোগ দিতে হবে। এবং সেই ক্ষেত্রে আমি ডক্টর মুস্তাফিজের সাথে জাস্ট অ্যাড করব একটা বিষয় যে আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আছি, অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের জনসংখ্যার একটা সিংহভাগ হচ্ছে তরুণ জনসংখ্যা, সে তরুণ জনসংখ্যার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এবং সেই ক্ষেত্রে তরুণ বলতে নারী পুরুষ উভয় তরুণ, এবং বাংলাদেশের 15 থেকে 29 বছর বয়সী জনসংখ্যা হচ্ছে 1/3 মোট জনসংখ্যা। তার মানে আমি যদি ধরি যে আমার 16 কোটি মানুষের দেশে প্রায় 5-5.5 কোটি মানুষ হচ্ছে 15 থেকে 29 বছর বয়সী, এবং এর অর্ধেক হচ্ছে নারী। এবং নারীর যে অ্যাভারেজ প্রজননের যে হিস্ট্রি তাতে দেখা যায় 18 থেকে 20-এর মধ্যে একটা মেয়ের বাংলাদেশে বিয়ে হয় এবং প্রথম সন্তানের জন্ম দেয়। তাহলে এই 15 থেকে 30 বছর বয়সী যে প্রায় 2 কোটি নারী আছে যারা এই তারুণ্য, যারা বিপুলভাবে অর্থনীতিকে এগিয়ে নিতে পারে, এই নারীদের জন্য একটা বিশাল সাপোর্ট ডে কেয়ার সার্ভিস থেকে ধরে তার স্কিল থেকে ধরে, প্লাস এই নারীরা যেন যেটা ডক্টর মুস্তাফিজ বলছিলেন শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে না পড়েন বিকজ অফ ম্যারেজ এন্ড চাইল্ড, কারণ এটা তার লাগবেই, ম্যারেজও হবে চাইল্ডও হবে, কিন্তু তার সাপোর্টটা যদি থাকে তাহলে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা নেওয়া এইটা নিলে আমি মনে করি যে হোয়াট ডক্টর মুস্তাফিজ সেইড সেটার সাথে সাথে আমরা আমাদের অগ্রগতিকে অনেক মজবুত করতে পারবো এবং দ্রুত এগোতে পারবো।
জি, আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্নকর্তা অপেক্ষা করছেন চট্টগ্রাম থেকে। হ্যালো,
বাংলাদেশের চট্টগ্রাম থেকে সালাউদ্দিন বলছিলাম। সরকারের পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট এবং বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দেশে বিদেশি অর্থের রিজার্ভ অনেক বেড়েছে। অনেক ক্ষেত্রে বার্ষিক উন্নয়নে দেশীয় অর্থের যোগানও ঊর্ধ্বমুখী। দেশের অর্থনৈতিক সার্বিক অবস্থা দেখলে বোঝা যাবে মোটামুটি ভালোই মনে হচ্ছে, কিন্তু দেশে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আশানুরূপ বাড়েনি, ফলে কর্মসংস্থানের বাজার খুবই মন্দা যাচ্ছে। একই সাথে রেমিটেন্স প্রভাব প্রায় এবছর গত বছরের তুলনায় প্রায় 16.5% কমে গেছে। অর্থনীতি নিয়ে যারা গবেষণা করে তাদেরই একটি সংস্থা থেকে ইতিমধ্যে বলা হয়েছে প্রবৃদ্ধি বাড়লেই ধরা যাবে না যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো, এর সাথে বিনিয়োগ কর্মসংস্থান সহ অন্যান্য প্যারামিটার গুলোও জড়িত। তাই আমার প্রশ্ন হলো সরকার ওই সকল ক্ষেত্রে উন্নয়নে কি কি পদক্ষেপ নিচ্ছে কিংবা নেওয়া উচিত।
ধন্যবাদ সালাউদ্দিন আপনাকে। তার উদ্বেগ হচ্ছে বিনিয়োগ এবং কর্মসংস্থান দুটি কমে যাচ্ছে এবং একের সঙ্গে অপরের সম্পর্ক আছে। অধ্যাপক মুস্তাফিজুর রহমান,
ধন্যবাদ। আমার মনে হয় যে জনাব সালাউদ্দিন বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। কিছুটা আমরা আগের প্রশ্নের উত্তর করেছি এবং ডক্টর নাজনীন খুব সুন্দরভাবে কিছু পয়েন্ট অ্যাডও করেছেন। তবে এটা ঠিক যে যেটা আমরা আগের বারও বলছিলাম যে আমাদের অর্থনীতির প্রবৃদ্ধির জন্য এবং প্রবৃদ্ধির ত্বরণ সৃষ্টি করার জন্য যে ধরনের বিনিয়োগ দরকার, সেখানে আমাদের স্থানীয় বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ। আমরা দেখছি যে স্থানীয় বিনিয়োগ জিডিপির 23-24 মধ্যে আটকে আছে। বিদেশি বিনিয়োগ যেখানে আমাদের মতো দেশে মাত্র $2 বিলিয়ন মতো আসে, সেখানে ভিয়েতনামে যাচ্ছে $12 বিলিয়ন, আমাদের সমপর্যায়ের একটা অর্থনীতি। আর ক্যাম্বোডিয়া, যার জাতীয় আয় আমাদের 1/10, সেও আমাদের সমপরিমাণ বিদেশি বিনিয়োগ পাচ্ছে। অর্থাৎ আমরা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারছি না, আর স্থানীয় বিনিয়োগেও কিছুটা আমরা দেখছি যে স্থবিরতা একই জায়গায় রয়ে গেছে। সেখান থেকে কর্মসংস্থানের কথা আসে যে কর্মসংস্থান তো করতে হলে বিনিয়োগ তো বাড়াতে হবে এবং বিনিয়োগের গুণগত মান বাড়াতে হবে। এটা একটা আমাদের দুশ্চিন্তারই বিষয়। এবারে যে 2016 যে লেবার ফোর্স সার্ভে হয়েছে, সেখানেও দেখা গেছে যে আমাদের কর্মসংস্থান যেমন ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রায় 9 লাখের মতো কমে গেছে, যদিও সার্বিকভাবে কিছু বেড়েছে 2013 পরে। আর বৈদেশিক কর্মসংস্থানের বাজারও আমাদেরকে ব্যবহার করতে হবে। এটা করতে গেলে আমাদের যে প্রশিক্ষণ এবং প্রযুক্তির যে সমন্বয়ের কথা আমি বলেছি, শিক্ষা ব্যবস্থা বিশেষত ক্লাস 8 পরে ভোকেশনাল স্ট্রিম করার একটা চিন্তা ভাবনা হচ্ছে, সেটা করা যাতে ক্লাস 10 পাশ করতে করতে একটা কিছু একটা পেশা নিয়ে বের হতে পারেন। এই জায়গাটাতে আমাদের খুব গুরুত্ব দিতে হবে। এবং আমার মনে হয় এই যে আমাদের উৎপাদনশীলতা যদি আমাদের যদি বাড়াতে হয় এবং কর্মসংস্থান করতে গেলে উৎপাদনশীলতা সাথে কর্মসংস্থান আমাদের একই সাথে করতে হবে, সেটা এখন করতে গেলে আমাদের অর্থনীতির যে বিভিন্ন যে সেক্টর গুলি আছে এগুলোর যে প্রতিযোগিতা সক্ষমতা, আমাদের যে সরকারের যে বিনিয়োগ যেগুলো এখন করা হচ্ছে বিভিন্ন অবকাঠামোতে, সেই বিনিয়োগ গুলো আমরা যাতে সাশ্রয়ী ভাবে করে উৎপাদকদেরকে আমরা ইউজার ফিতে এগুলো ব্যবহার করতে দিতে পারি। আমাদের যে বিভিন্ন রেগুলেটরি রিজিম যেগুলো আছে, আমাদের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলি আছে, এগুলো শক্তিমত্তার সাথে যাতে কাজ করতে পারে। আমাদের উদ্যোক্তারাই তো মূলত কর্মসংস্থান করে থাকেন, তো উদ্যোক্তাদের জন্য ভালো যে পরিবেশ, বিনিয়োগের পরিবেশ, এটা সৃষ্টি করা কিন্তু খুবই প্রয়োজন। আর আমাদের যে রাজস্ব যেসব নীতি আছে, এই রাজস্ব নীতিগুলো যাতে আমাদের উৎপাদকদেরকে উৎসাহিত করতে পারে, অনুপ্রেরণা দিতে পারে, তাদের জন্য প্রণোদনা দিতে পারে, এই জায়গাগুলোতেও আমাদের এখন দৃষ্টি দিতে হবে। এবং লাস্টে যেটা, সেটা হলো যে আমি বলবো যে আমাদের এখন বিভিন্ন জায়গায় যে আমরা সুশাসনের কথা বলছি, সেটা যদি করা যদি যায় তাহলেই কেবলমাত্র দেখা যাবে যে উদ্যোক্তা হয়তো কম খরচে উৎপাদন করতে পারছেন। কস্ট অফ ডুইং বিজনেস বাংলাদেশ পৃথিবীতে এখন খুবই নিচের একটা অবস্থায় আছে। আমাদেরকে টার্গেট নিয়ে এটা 100 মধ্যে আমাদের র্যাঙ্কিং নিয়ে আসতে হবে। এটা যদি করা যায়, প্রতিযোগিতা সক্ষমভাবে উৎপাদন করা সম্ভব হলে তখনই আমরা কর্মসংস্থান করতে পারবো, যে কর্মসংস্থান আমাদের যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন যে বাংলাদেশকে অগ্রসর হতে হলে কেবলমাত্র জিডিপি প্রবৃদ্ধি না, অনেক সময় আমরা জবলেস গ্রোথ কিন্তু অনেক অর্থনীতিতে দেখি, যে প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু কর্মসংস্থান হচ্ছে না। সুতরাং সেই জায়গাটাতে আমাদের নজর দিতে হবে।
সালাউদ্দিন সাহেবের প্রশ্নর আরেকটা দিক ছিল রেমিটেন্স কমা সম্পর্কে। ডক্টর নাজনীন আক্তার, নাজনীন আহমেদ, আপনি কি এই বিষয়ে আলোকপাত করবেন একটু?
আজকের আলোচনাটা যেহেতু অর্থনৈতিক সাফল্য সমস্যা, এই মুহূর্তে আমরা যে সমস্যা বলবো না, চ্যালেঞ্জ বাংলাদেশের ইকোনমি ফেস করছে সেটা যদি বলা যায়, সেটা হচ্ছে রেমিটেন্সের যে অধোগতি। আমরা গত অনেক বছর ধরে রেমিটেন্সের ঊর্ধ্বগতি এবং সেটার যে সুফল আমাদের অর্থনীতি ভোগ করছে সেটাতে আমরা অনেকখানি অভ্যস্ত, এবং সেইখানে এই রেমিটেন্সের নেমে যাওয়াটা, এটা 14% 15% পর্যন্ত এক বছরের মধ্যে, এটা সত্যিকার অর্থেই আমাদের জন্য চিন্তার ব্যাপার। এবং ডক্টর মোস্তাফিজ যেমনটি বলছিলেন যে আমাদের যে কর্মসংস্থানের যে চ্যালেঞ্জ নিয়ে আমরা এগোচ্ছি, সেইখানে কিন্তু একটা জায়গা হচ্ছে আমাদের কর্মসংস্থান আউটসাইড দ্য কান্ট্রি, যারা আমাদের দেশ থেকে বাইরে গিয়ে বাইরে কাজ করছেন এবং সেখান থেকে অর্থ পাঠাচ্ছেন। সম্প্রতি যদি আমরা রেমিটেন্সের ক্ষেত্রে কত লোক বিদেশে গেছে সেইটা দেখি, সেই ক্ষেত্রে লোক সংখ্যায় অতটা পরিবর্তন অ্যাটলিস্ট বিএমইটির স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে না, পজিটিভ গ্রোথ হয়েছে, লোকজন যাচ্ছে, আবার অনেকে ফেরত আসছে। তবে যেটা হচ্ছে তাদের ইনকাম কমে গেছে, এটা আমরা অনেকেই জানি যে আমাদের লোকজন যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে 60-70% অফ আওয়ার যারা বিদেশ দেশে যায় তারা যাচ্ছে, সেসব দেশে তাদের জিডিপি কমে যাওয়ায় সেটার একটা প্রভাব আমাদের যারা কাজ করছেন সেখানে তাদের উপর পড়ছে। এখন ওই অর্থনীতির উপরে আমাদের খুব একটা হাত নাই, তাদের অয়েল ডিপেন্ডেন্ট কান্ট্রি তেলের দাম কমায় তাদের ইনকাম কমেছে, কিন্তু যেটা হচ্ছে যে আমাদের যারা এটা বহুদিন ধরে আমরা চেষ্টা করছি যে ম্যান পাওয়ার যারা বাইরে যায় আমাদের আনস্কিলড বা সেমি স্কিলড লোকজনই বেশি যায়, তারা অতটা স্কিল নিয়ে বাইরে যান না, ফলে স্কিলড ম্যান পাওয়ার যদি আমাদের দেওয়ার ক্ষেত্রে এখন চিন্তা করার সময় এসেছে, কারণ তেলের দামের ওঠানামা বা সব মিলিয়ে আমরা কেবল আনস্কিল লেবার দিয়ে বেশি দিন চলা যাবে না, এবং ওইসব দেশের জিডিপি যদি আসলেই কমে এবং ওইসব দেশের নিজের লোকের যদি কর্মসংস্থানে সমস্যা দেখা দেয় তখন কিন্তু অনেক আনস্কিলড ওয়ার্ক করার জন্য তারা বাইরে থেকে আর লোক চাইবে না। তো আমাদেরকে খুব গুরুত্বের সাথে এখন ডক্টর মুস্তাফিজের ওই অংশটা যেখানে স্কিলের কথা বলা হচ্ছে সেই স্কিল বিদেশের বাজারকে টার্গেট করেও, এক হচ্ছে লোকাল বাজারকে টার্গেট করে আমার কোন সেক্টর গুলা গ্রো করছে তাদের ওইখানে কি ধরনের স্কিল দরকার, শুধু বিবিএ এমবিএ এত এত গাদা গাদা করে আসলে কোনো লাভ নাই যদি সে জব না পায়। আমার ইকোনমি যেদিকে গ্রো করছে বাইরের মার্কেট যেখানে আমার শ্রমিকের চাহিদা আছে সেই অনুযায়ী এই স্কিল ডেভেলপমেন্ট হতে হবে। সরকারের একটা পলিসি হয়েছে স্কিল ডেভেলপমেন্ট পলিসি 2011, কিন্তু সেটার যথাযথ বাস্তবায়ন না হলে এই স্কিল ডেভেলপমেন্ট কিন্তু আমাদের হবে না এবং তখন রেমিটেন্সের সংকটটা আরো প্রকট হবে বলে আমি মনে করি।
হ্যাঁ অবশ্যই, আমাদের ঢাকার উত্তরা থেকে ফারহানা বলে একজন শ্রোতা লাইনে আছেন। হ্যালো।
হ্যালো, ফারহানা বলছি ঢাকা বসুন্ধরা থেকে। আমাদের আজকের বিষয় বাংলাদেশের অর্থনীতি, সাফল্য ও সমস্যা। প্রথমেই সাফল্য বলতে আমাদের মাথাপিছু ক্রয় ক্ষমতা বেড়েছে এবং বেসরকারি উদ্যোক্তাও বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের সমস্যা অনেক, যেমন আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ অপর্যাপ্ত। আমার প্রথম প্রশ্ন, আমরা কিভাবে এসব প্রতিবন্ধকতাগুলো দূর করতে পারি? আমার দ্বিতীয় প্রশ্ন, আমাদের কর ব্যবস্থা যথেষ্ট পরিমাণে অর্গানাইজড নয়, যে কারণে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আমরা হিমশিম খাচ্ছি। আমাদের এই কর ব্যবস্থা আরো অর্গানাইজড হবে কিভাবে? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ফারহানা। আমি দুঃখিত, আমি বলেছিলাম আপনি উত্তরা থেকে বলছেন, আপনি বসুন্ধরা থেকে বলছিলেন। তো এই প্রশ্নের উত্তরের জন্য আবারও আমরা অধ্যাপক মুস্তাফিজুর রহমানের কাছে যাচ্ছি।
ধন্যবাদ ফরহানা, যেটা বলেছেন সমস্যা হিসাবে, হ্যাঁ এগুলো আমাদের অবশ্যই এসব সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন, বিদ্যুৎ গ্যাসের কথা বলেছেন, কর ব্যবস্থার কথা বলেছেন। তাহলে আমাদের এইগুলোকে যদি আমাদের নিরসন করতে হয় আমার মনে হয় যে একটা রাজনৈতিক একটা বড় ধরনের একটা সদিচ্ছার একটা প্রয়োজন পড়বে আমাদের, যে যেমন আমাদের যে সিভিল সার্ভিস অ্যাক্ট যেটা আছে এটা ড্রাফট পর্যায়ে পড়ে আছে অনেক দিন ধরে, সেখানে এগুলোতে যাতে করে মেধার ভিত্তিতে যাতে প্রমোশন হয় বা বিভিন্ন কাজে যাতে বিভিন্ন কর্ম বন্টন হয় এগুলো কিন্তু ওই আইনটার মধ্যে আছে। সুতরাং আমি বলবো যে একটা এখানে একটা আইনের দিক আছে। দ্বিতীয়ত হলো যে আইনগুলো করার পরে আইনের প্রয়োগের দিক আছে, অনেক সময় দেখা যায় যে আমরা এগুলো এনফোর্স করি না, সেইটার একটা দিক আছে। বিদ্যুৎ ইত্যাদি এগুলো অবকাঠামোর যে দিকটা, সরকার এই সরকার আমরা জানি যে বিদ্যুতের উৎপাদন অনেক বাড়িয়েছেন, যদিও উৎপাদন এবং ডিস্ট্রিবিউশনে বেশ কিছুটা পার্থক্য থেকে যায় এবং কোয়ালিটি ইলেকট্রিসিটি এটা একটা সমস্যা, কিন্তু তারপর আমি বলবো যে মেজর যেটা আর কি অবকাঠামোগত দুর্বলতা যেটা সেটা হলো গ্যাস। গ্যাসের কারণে এখন কিন্তু অনেক আমরা জানি যে অনেক ফ্যাক্টরি ইত্যাদিতে যে তারা হয়তো লোন নিয়েছেন এখন চালু করতে পারছেন না, সুতরাং অবকাঠামোতে আরো অনেক বিনিয়োগের প্রয়োজন পড়বে, এটা একটা বড় নীতি কাঠামো অবকাঠামো। কর ব্যবস্থার কথা যেটা বলেছেন, হ্যাঁ আমাদের দেশে যেটা নাকি আমরা দেখি যে আমাদের যে কর্পোরেট ট্যাক্সের কথা যদি আমি বলি, বৈদেশিক বিনিয়োগের কথা হয়তো এখানে উনি বুঝাতে চেয়েছেন, বা আমাদের স্থানীয় যে বিনিয়োগকারীরাও আছে, কর্পোরেট ট্যাক্সেশন আমাদের দেশে কিন্তু আশেপাশের অন্যান্য দেশের থেকে বেশি না। কথাটা হলো যে অনেক সময় দেখা যায় যে এগুলো যখন এনফোর্স করা হয় তখন আইনি স্বচ্ছতার ব্যাপার থাকে, আইনি জটিলতা হলে যে কোর্টের কাছে যে নিরসন করতে পারবেন দ্রুত সেটার একটা সমস্যা থাকে, সুতরাং সেই জায়গাগুলোতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির দরকার। কর্পোরেট ট্যাক্সেশনের হারের বোধ হয় অতটা আমার মনে হয় যে সমস্যা না। আরেকটা যেটা সেটা হলো কর্পোরেট ট্যাক্সের সাথে যদি তারা শেয়ার মার্কেটে আসেন তাহলে কিন্তু প্রায় 10% এর মতো অনেক ক্ষেত্রে 7-10% মতো কম ট্যাক্স তাদের দিতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের নিজস্ব উদ্যোক্তা বা বাইরের যারা নাকি আমাদের এখানে বিনিয়োগ করেন তারা শেয়ার মার্কেটে আবার যেতে চান না, সুতরাং তাদেরও আমি বলবো যে এক ধরনের হয়তো দায়িত্ব আছে। সাধারণভাবে কর ব্যবস্থার মধ্যে সংস্কারের যে প্রচেষ্টাগুলো নেওয়া হচ্ছে সেগুলোকে আরো শক্তিশালী করা দরকার। এখন তো ডিজিটাইজেশনের যুগ, সুতরাং সেটাও যদি ঠিকমতো করা যায় সেটারও প্রয়োজন আছে। কর ব্যবস্থায় আবার অন্য সাইডটা হলো যে অনেক সময় দেখা যায় যে যারা করেন বিনিয়োগ করেন তারা অনেক সময় খরচ বেশি দেখিয়ে লাভ কম দেখিয়ে কর ফাঁকি করেন। আমাদের এখানে ট্রান্সফার প্রাইসিং সেল আছে, এইসব প্রতিষ্ঠানকেও শক্তিশালী করে কর ব্যবস্থার অন্য যে দিকটা, একটা তো হলো যে যারা বিনিয়োগ করছেন তাদেরকে একটা ভালো পরিবেশ দেওয়া, আরেকটা হলো যে এটার যে বিভিন্ন ধরনের যে ব্যত্যয় যখন করা হয় তখন সেটা যাতে আমরা প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে মোকাবেলা করতে পারি সেটাও দেখতে হবে।
ডক্টর নাজনীন আহমেদ, আপনি কি এর সঙ্গে কিছু যোগ করবেন?
আমি যোগ করতে চাই যে আমরা যখন মানে ডক্টর মুসাফির খুব সুন্দরভাবে বলেছেন অবকাঠামো নীতি কাঠামোর কথা, আমি অবশ্য ওনার সাথে একটু ডিফার করি সে কর্পোরেট ট্যাক্সের ব্যাপারে। আমি মনে করি যে আমরা শুধু গার্মেন্টস খাতকে যেভাবে কর্পোরেট ট্যাক্সের সুবিধা দিয়েছি সেটা ঠিক আছে, গার্মেন্টসকে দেয়া আমাদের একটা রপ্তানির প্রধান খাত, কিন্তু অন্য কর্পোরেটগুলো বিশেষ করে ব্যাংকিং খাতে আমাদের কর্পোরেট ট্যাক্স যখন বেশি হয় সেটা আসলে ব্যাংকিং খাতে এখনো আমাদের সুদের হার যদিও বলি যে এটা আমরা অনেক কমিয়ে এনেছি কিন্তু তারপরও আমরা এটাকে সিঙ্গেল ডিজিটে, সত্যিকার অর্থেই সিঙ্গেল ডিজিটে রাখা, উইমেন এন্টারপ্রেনারদের জন্য আরো স্পেশাল সুবিধা দেওয়া, এগুলোর ক্ষেত্রে মনে হয় কর্পোরেট ট্যাক্স যদি ব্যাংকের কমানো যায় তাহলে তারা তাদের যে মানে এই এই যারা যে সবসময় বলেন যে না আমাদের খরচ অনেক বেশি ট্যাক্স অনেক বেশি সুতরাং আমাদের সেভিংস রেট এর মধ্যে মানে লেন্ডিং রেট এর মধ্যে আমাদের তফাৎ রাখতে হয়, সেই জায়গায় বোধ হয় আরেকটু ভালো অবস্থানে তারা থাকবেন একটা সহজ শর্তে ঋণ দেওয়ার ক্ষেত্রে। আমি মনে করি যে কর্পোরেট ট্যাক্সটা সব খাতের জন্য আরো কমানো উচিত, এটা একটা জায়গা। তবে যেটা ডক্টর মুস্তাফিজ বলেছেন যে যতটুকু না আছে সেইটা আরো সমস্যা হয়ে যায় বিভিন্ন রকম কর আদায়ের ক্ষেত্রে। যে সিমিলারলি আমরা যখন কর ব্যবস্থার কথা বলি সম্প্রতি ভ্যালু অ্যাডেড ট্যাক্স নিয়ে বাংলাদেশে যেরকম হলো, বিষয়টা হচ্ছে ভ্যাট দেয়া উচিত কি উচিত না সেসবের সব প্রশ্ন ছাপিয়ে বড় প্রশ্নটা হচ্ছে যে ভ্যাট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে একটা শক্তিশালী অবস্থান প্রথমে দেখানোর পর সম্পূর্ণভাবে এটাকে ইউটার্ন নেওয়া একটা, এইটা কি এইটা এই এগুলো কিন্তু এই এই যে পদ্ধতিটা হলো এই যে একটা প্রক্রিয়া হলো যে একটা ভ্যাট পুরো ইমপ্লিমেন্টেশন করে ফেলছি লাস্টে যে কিছুই করলাম না, এটা কিন্তু আইনের বা নীতির যে প্রয়োগ সেটার ক্ষেত্রে আমাদের আস্থাকে সরিয়ে দেয়, আমার আস্থাকে কমিয়ে দেয়। আমি তখন সরকারের নীতি একটা ভালো হলেও সেটার প্রতি আস্থা রাখতে পারি না যে এটার ইমপ্লিমেন্টেশনটা যথাসময়ে যথাযথভাবে হবে কিনা। সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা কর ব্যবস্থার সুশৃঙ্খলা আনতে বলি, আমরা একটা আইন তৈরি করি, আইন তৈরি করার পরে সেটা প্রয়োগ করতে বিলম্ব করি, এই যদি হতে থাকে তাহলে আসলে আমাদের কর ব্যবস্থায় কবে সুশৃঙ্খলা আসবে সেটা এখনই মানে আর নিশ্চিত করে কিছু বলা যায় না বা খুব একটা ভরসাও আমরা আর রাখি না।
আমাদের একজন শ্রোতা, একনিষ্ঠ শ্রোতা আকবর হায়দার কিরণ এই মুহূর্তে টেলিফোনে নিউ ইয়র্ক থেকে আছেন। হ্যালো।
হ্যালো, আমি আনিস ভাই, আজকে যে দুজন বিজ্ঞ আলোচক প্যানেলে আছেন মানে ওনাদের কথা শুনে খুব ভালো লাগছিল, কারণ এত চমৎকার ভাবে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করছিলেন। তা আমি বাংলাদেশের অর্থনীতির কথা মানে যখন আমার মাথায় আসে তখন আমার চোখে ভেসে ওঠে আমাদের অর্থমন্ত্রীর চেহারা। আসলে মানে গত কয়েক বছর ধরে যেসব আলামত দেখছি আর কি, হয়তো বা বয়সের কারণে অনেক সময় উনি বেসামাল হয়ে যান, কিন্তু দেশের অর্থনীতিকে যদি সত্যিকার অর্থে ভালো দিকে চালিত করতে হয় বা আরো অনেক কনস্ট্রাকটিভ করতে হয় তাহলে মনে হয় যে আমাদের এই মন্ত্রিত্বের একটা পরিবর্তন বোধ হয় আসু মানে প্রয়োজনীয় হয়ে পড়েছে আর কি। কারণ তিনি কখন কি বলেন কি করেন হয়তো নিজেই ভালো করে বুঝতে পারেন না, কারণ
রাজনৈতিক সিদ্ধান্ত সেটা আমাদের অর্থনীতিবিদরা যারা আছেন তারা বলতে পারবেন।
ব্যাপারটা জড়িত তো সেই জন্য মানে মানে ঘটনা প্রসঙ্গে ওনার নামটা এসে গেল আর কি, উইথ অল রেসপেক্ট, কারণ আমাদের দেশে আসলে অনেক মনে হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হয় যে অনেক উন্নতি হচ্ছে অনেক কিছু, কিন্তু ভালোভাবে যদি আপনি গভীরভাবে তাকান তাহলে দেখবেন যে আসলে উন্নতির বদলে অন্যদিকেও যাচ্ছে আর কি, অনেক অনেক ক্ষেত্রেই চরম অবনতি হচ্ছে। যেমন ঢাকা সিটি কর্পোরেশনের দিকে তাকালে বা বিভিন্ন দিকে আর কি মানে পানি জমতে জমতে নদী হয়ে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমাদের একটা বিরাট পরিবর্তন দরকার বাংলাদেশে সত্যি সত্যি আমাদের দেশটাকে আরো উন্নতি করার জন্য, আরো এগিয়ে যাওয়ার জন্য ভালোভাবেই আরো কিছু করা দরকার। ভালো মন্ত্রী বা ভালো
আলোকপাত করেছেন, সেই নিয়ে একটু সংশয় দ্বিধা প্রশ্ন জিজ্ঞাসা সমালোচনা সবকিছুই ছিল। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনি কি কিছু যোগ করতে চান এর সঙ্গে?
ধন্যবাদ আনিস, আপনিও কিছুটা উত্তর দিয়েছেন। আমি যদি বিষয়ের মধ্যে থাকি তাহলে কিরণ যেটা বলেছেন সেটা যদি আমরা সামনের দিকে যদি তাকাই তো তাহলে কিন্তু যে অর্জন আমরা করেছি অর্জনকে আমাদের টেকসই যদি করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে আরো অনেক কিছু করার দরকার আছে। ওনার এই এই মতামতের সাথে আমি একমত। বিশেষত আমরা যদি এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা ডক্টর নাজমিন বললেন সেখানে কিন্তু তিনটা বিষয় সেখানে মৌলিক আছে। একটা হলো অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশগত ভারসাম্য। এই ত্রিমাত্রিক সমাহার আমাদের উন্নয়নের জন্য কিন্তু করতে হবে। আমরা অর্থনৈতিক উন্নয়ন করেছি কিন্তু সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশগত ভারসাম্য, বাংলাদেশ আমরা জানি যে পরিবেশের দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা দেশ, ঢাকা শহরের কথা উনি বলেছেন, তো সেখানেও আমরা দেখছি যে এখানে আমাদের পরিবেশগত ভারসাম্য পূর্ণ উন্নয়ন করতে হলে আমাদের অনেক কিছু করার আছে। আর সামাজিক অন্তর্ভুক্তির যেটা সেটা হলো যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও এটা যে সমানভাবে আমাদের যে সবার মধ্যে এটা পৌঁছে দেওয়া, এখনো আমাদের প্রায় 20% এর মতো মানুষ, অর্থাৎ দেখেন আমাদের যদি প্রায় 4 কোটির মতো মানুষ হবে, তারপরে আমাদের দারিদ্র্যসীমার নিচে আমাদের প্রায় 2 কোটির মতো মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে, তো আমাদেরকে এই ইনইকুয়ালিটির যে পার্টটা এবং এসডিজির মূল একটা কিন্তু মেসেজ হলো লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে পিছনে রাখা যাবে না, তো সেই দিকগুলোতে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
নিশ্চয়ই, আমরা আমাদের হাতে সময় খুব কম, সেজন্য আমরা একটু চট করে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ঢাকা থেকে মেজবাহুল্লাহ শিমুল, হ্যালো।
হ্যালো, মেজবাহুল্লাহ শিমুল বলছি ঢাকা থেকে। বাংলাদেশের অর্থনীতিতে সাম্প্রতিক সময়ে সাফল্য যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু অনেক, এর মধ্যে একটি হচ্ছে পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাওয়া এবং সেক্ষেত্রে বাংলাদেশ মিডল ইনকাম কান্ট্রির মধ্যে এনলিস্টেড হয়েছে, এটি একটি খুশির খবর বা সাফল্যের একটা ধাপ। পাশাপাশি সম্ভাবনাও রয়েছে, তো এই সম্ভাবনার ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতা রয়েছে, প্রতিবন্ধকতা গুলো আসলে আমাদের সাম্প্রতিক সময়ে যে দেখি যে বিনিয়োগে কিছুটা মন্দাভাব চলে এসেছে এবং এই বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যে নেতিবাচক প্রভাবটা পড়েছে সেটি হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক কিছু অস্থিরতার বিষয় এবং কিছু রয়েছে জঙ্গি বা এই ধরনের সন্ত্রাসের মতো কিছু কর্মকাণ্ড ঘটেছে। আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে এই সাফল্য এবং সম্ভাবনার ক্ষেত্রে যে মন্থর গতির যে কারণগুলো রয়েছে, নেতিবাচক কারণগুলো রয়েছে, সেইগুলো আসলে কিভাবে দূর করা সম্ভব এবং আমাদের কোন কোন সেক্টরে সেই অর্থনীতির চাকাটা আবার সচল হতে পারে।
ধন্যবাদ মেজবাহুল্লাহ শিমুল। বিনিয়োগ সম্পর্কে আমরা এর আগেও আলোচনা করেছি, আমাদের দুজন অতিথি আলোচনা করেছেন, তবু আমি এ প্রসঙ্গে একটু ডক্টর নাজনীন আহমেদের কাছে যেতে চাই।
যেহেতু বিনিয়োগের ওভারঅল অবস্থা নিয়ে প্রফেসর মুস্তাফিজ যথেষ্ট সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন অবকাঠামোর ব্যাপারে, আমি শুধু বলতে চাই সেক্টরাল বিনিয়োগ যদি আমরা বলি, আমরা যখন উন্নয়নের দিকে যাই থিওরিতে আমরা যা পড়েছি একটা দেশ কৃষি থেকে শিল্পের দিকে যাবে যখন সেটা উন্নত হচ্ছে, আমাদের দেশে যেটা হয়েছে আমরা কৃষি থেকে শিল্পের দিকে যাচ্ছি কিন্তু যতটা যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, অর্থাৎ আমাদের উন্নয়নে জিডিপিতে কৃষির অবদান কমেছে, শিল্পের অবদান বেড়েছে সত্য, কিন্তু আপনি যদি আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে দেখেন তাহলে এখনো কিন্তু মূল কর্মসংস্থান হচ্ছে কৃষিতে, সেটা এখনো 43-44% কৃষিতেই কর্মসংস্থান হচ্ছে। এর মানেটা কি? যেখানে জিডিপি কমে যাচ্ছে, জিডিপিতে অবদান কমে যাচ্ছে কিন্তু কর্মসংস্থান সেখানেই রয়েছে, তার মানে এখানে কিন্তু অনেক ছদ্ম বেকারত্ব আছে এবং অর্থাৎ প্রোডাক্টিভিটির একটা প্রশ্ন সেখানে রয়ে গেছে। পাশাপাশি আপনি যদি নারীদের কর্মসংস্থান দেখেন তাহলে দেখবেন যে নারীদের কর্মসংস্থানের 62% কিন্তু কৃষি খাতে হচ্ছে এবং কৃষিতে আমরা যেটাকে বলি ফেমিনাইজেশন হচ্ছে, অর্থাৎ বেশি সংখ্যক নারী কৃষিতে যাচ্ছেন এবং তাদের যে উৎপাদনশীলতা সেটা একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে আগামীর এগিয়ে যাওয়া, একটু আগে যিনি চ্যালেঞ্জগুলো বলছিলেন বিনিয়োগ বা যেটাই বলি, সেখানে আমাদের কৃষিতে বিনিয়োগ, অর্থাৎ কৃষিতে যে উৎপাদনশীলতা বাড়ানো সেটার দিকে বিশেষ মনোযোগ দরকার এবং সেই ক্ষেত্রে কৃষির উৎপাদনশীলতা বাড়াতে হলে সরকার, আমরা দেখছি সম্প্রতি কৃষির গবেষণায় আরো বেশি বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন। এটার পাশাপাশি কৃষির সাথে যেটা পরিবেশের যে বিষয়টি, অর্থাৎ আমাদের যে সয়েলের ফার্টিলিটি কমে যাওয়া বা আমাদের এই এই বছর যে আমরা দেখছি প্রচুর বন্যা হচ্ছে এবং এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত সুশাসন, হাওর এলাকায় যা হয়ে গেল এই বছর, যে বাঁধ নির্মাণের জন্য পয়সা দেওয়া হচ্ছে, বাঁধ অর্ধেকও হয়নি, পানিতে ভেসে গেল সেই বাঁধ, সাথে সাথে বছরের একমাত্র ফসলও ভেসে গেল, অর্থাৎ আমাদের এই উন্নয়নের জায়গায় বিনিয়োগ যতখানি না হচ্ছে সেটার অপচয় যেভাবে হচ্ছে সেটা যদি আমরা রোধ করতে না পারি, পাশাপাশি উনি যেহেতু বলছিলেন বিভিন্ন সেক্টরাল কোথায় ক্ষেত্রে আমাদের বিনিয়োগ হতে পারে, সেইখানে কৃষিতে মেকানাইজেশন শুধু না, কৃষির উৎপাদনশীলতা বাড়াতে আমাদের দেশীয় প্রযুক্তি, বিশেষ করে আমাদের কৃষির সাথে সম্পৃক্ত শিল্প, যেমন চালের কলগুলো, আপনারা জানেন যে এখন অটো রাইস মিল বাংলাদেশে হচ্ছে, বাট অটো রাইস মিল ইজ ভেরি এক্সপেন্সিভ, বিশাল একটা ইনভেস্টমেন্ট ওখানে দরকার হয়, সেই জায়গাগুলোতে আমাদের এখন রেশনালাইজ করা যে আমরা কি চাতালগুলো তাহলে উঠেই যাবে, শুধু অটো রাইস মিল থাকবে, এইসব জায়গাগুলোতে আমাদের বিনিয়োগকে খুব সুচিন্তিতভাবে করা দরকার বলে আমার মনে হয়।
নিশ্চয়ই। মেজবাহুল্লাহ শিমুলের প্রশ্নের আরেকটি অংশ ছিল বিদেশি বিনিয়োগের মন্দাভাব, অধ্যাপক মুস্তাফিজুর রহমান।
বিদেশি বিনিয়োগের আমরা যেটা দেখছি মন্দাভাব, মানে আমরা যেরকম ভাবে বিদেশি বিনিয়োগ বাংলাদেশের মতো একটা অর্থনীতিতে আসা দরকার, কারণ এটার সাথে কেবলমাত্র যে বৈদেশিক যে মুদ্রা সেটা আসছে না, এটা আমাদের কর্মসংস্থান করে, এটা আমাদেরকে প্রযুক্তি হস্তান্তরে সহায়তা করে, এইসব দিকগুলো আছে, তো সেইটা কিন্তু আমাদের দেশে হবে যদি আমরা অবকাঠামো যে সমস্যাগুলি বলি সেটা আমরা যদি নিরসন করতে পারি, অথবা অবকাঠামোতে আমরা যদি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে পারি। এখন স্পেশাল ইকোনমিক জোন যেটা হয়েছে, করার পরিকল্পনা হয়েছে, 100টা করা হবে, 10টার কাজ ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে, সরকার করছে, বেসরকারি হচ্ছে, জয়েন্ট ভাবে হচ্ছে, আমার মনে হয় যে এটা একটা খুব ইতিবাচক একটা দিক, যে যেখানে নাকি আমরা বৈদেশিক বিনিয়োগ আসবে অবকাঠামো উন্নয়নের জন্য এবং আমরা অবকাঠামো করে দিয়ে তাদেরকে বৈদেশিক বিনিয়োগ আমরা আকর্ষণ করতে পারবো, এই জায়গাটাতে আমার মনে হয় যে একটা আমাদের একটা সম্ভাবনা হচ্ছে, এবং সেটা যদি হয় তাহলে বৈদেশিক বিনিয়োগটা আরো আসতে পারবে বলে আমার মনে হয়। এটা হলো একটা দিক। আরেকটা হলো যে ওইসব স্পেশাল ইকোনমিক জোন থেকে তো পোর্টে নিতে হবে, সুতরাং যোগাযোগ ব্যবস্থা একটা ইম্পর্টেন্ট, সেখানে আমাদের বিভিন্ন ধরনের যেসব রুলস রেগুলেশনস আছে দ্রুত যাতে আমরা সেগুলো আমরা এনফোর্স করতে পারি, সেটাই আমাদের সফট সাইড যেগুলোকে বলে আর কি, সেটাতে আমাদের মনোযোগ দিতে হবে, কিন্তু একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, আমাদেরকে এইটা কাজে লাগানো উচিত বলে আমার মনে হয়।
জি অবশ্যই।
সেই ক্ষেত্রে আরেকটা অগ্রগতি আমি শুধু একটু যোগ দিই, অগ্রগতি হচ্ছে আমাদের যে লেবার কমপ্লায়েন্স, আমাদের যে ফ্যাক্টরি নিরাপত্তা, রানা প্লাজার পরে সবাই ভেবেছিল বাংলাদেশের সব ফ্যাক্টরি বোধহয় এরকম, ওয়াইরেস অ্যালায়েন্স অ্যাকর্ড, তারা বিদেশি বায়ারদের যে সংস্থা তাদের যারা এসে আমাদের বিভিন্ন ফ্যাক্টরি পর্যবেক্ষণ করে দেখেছে যে বেশিরভাগ ফ্যাক্টরি কিন্তু আমাদের মানসম্মত, হয়তো কিছু কারেকশন দরকার, যে কারেকশনগুলো করা হচ্ছে খুব অল্প সংখ্যক, 30টার মতো ফ্যাক্টরি বোধহয় তারা বন্ধ করেছেন, অর্থাৎ কমপ্লায়েন্সের দিক থেকেও আমি মনে করি যে বাংলাদেশ এখন যথেষ্ট ভালো সিগন্যাল ওয়ার্ল্ডকে দিচ্ছে, যেটা প্রফেসর মুস্তাফিজ বলছিলেন একটা সুযোগ এসেছে এই সব কিছু মিলিয়ে এই সময়টাকে কাজে লাগানো।
জি, ঢাকা থেকে আমাদের আরেকজন শ্রোতা আছেন, নাসরিন সুলতানা, হ্যালো।
জি আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম
আসসালাম। আমি নাসরিন সুলতানা। বাংলাদেশের অর্থনীতিতে খেলাপি ঋণ ব্যাংকিং খাতে অন্যতম প্রধান সমস্যা, এ ঋণ কমিয়ে আনতে হলে বাস্তবমুখী কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? ভ্যাট আইন 2 বছরের জন্য স্থগিত করা হয়েছে, এতে করে সরকারি হিসাব অনুযায়ী 20,000 কোটি টাকা ঘাটতি হবে, অভ্যন্তরীণ উৎসের উপর সরকারকে এজন্য নির্ভর করতে হবে, ফলে বেসরকারি বিনিয়োগে কি কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? সাফল্যের ক্ষেত্রে বর্তমান সরকারের আমলে গ্রামীণ উন্নয়ন হয়েছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন, কৃষককে আর্থিক অন্তর্ভুক্তিতে সম্পৃক্ত করা, কিন্তু গ্রামীণ বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে গ্রাম পর্যায়ে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন?
আচ্ছা, এরই সঙ্গে আমরা আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী, হ্যালো।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুর থেকে বলছিলাম। বাংলাদেশের অর্থনীতি এখন বেশ মজবুত এটা বলা যায়, সবাই দাবিও করেন। কিন্তু অধুনে আবার রপ্তানি ক্ষেত্রে এবং রেমিটেন্সের ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায় যে গতিটা কমে এসেছে। সর্বোপরি যেটি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে অর্থনীতি সচল রাখতে গিয়ে দুর্নীতি একটা বড় বাধা হয়ে এখনো বাংলাদেশে আছে। এটি দূর করার জন্য সরকারের পক্ষ থেকে সদিচ্ছা কতটা আছে সেটা আমরা মাঝে মাঝে দুদকের কিছু কাজ দেখি। অর্থনীতি সচল রাখতে এবং মধ্যম আয়ের দেশ হিসেবে 2021 বাংলাদেশ পৌঁছতে দুর্নীতি যে বাধা, এটা দূর করার জন্য, এটাকে লাঘব করার জন্য, দুর্নীতি সহনশীল মাত্রায় টেনে আনার জন্য সরকারের রাষ্ট্রের যথেষ্ট উদ্যোগ আমরা আশা করি। কিভাবে?
ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরের আগে আমরা নাসরিন সুলতানা যে প্রশ্নটি করেছিলেন, খেলাপি ঋণ ব্যাংকিং খাতে অন্যতম প্রধান সমস্যা, এবং এই বিষয়টির দিকে ডক্টর নাজরীন আহমেদ আপনি যদি একটু আলোকপাত করেন।
উনি অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় তুলেছেন, যেটা আসলে ওই প্রথম প্রশ্নকর্তা যে ফাইন্যান্সিয়াল সেক্টরে আমাদের যে দুর্বলতার কথা বলেছেন, সেই দুর্বলতার একটা অন্যতম জায়গা হচ্ছে খেলাপি ঋণ। এবং বিশেষ করে প্রতি বছরই এই ঋণগুলো অনেকগুলো রাইট অফ করা হয়, রিশিডিউল করা হয়, প্রয়োজনের তাগিদেই করা হয়। কিছু কিছু আছে হয়তো জেনুইন, খেলাপি হয়ে গেলেও তাদের হয়তো সম্ভাবনা আছে, কিন্তু প্রশ্ন দাঁড়ায় যে খেলাপি ঋণের সাথে সুশাসনের অভাব জড়িত। অর্থাৎ শুরু থেকেই জানা ছিল হয়তো সেই প্রজেক্টটা ভালো নয়, তারপরেও কেন সেখানে এই ঋণ দেওয়া হলো। এবং সেই ক্ষেত্রে আমরা সম্প্রতি কিছু রিপোর্টও দেখেছি যে এর মধ্যে অনেক রাজনৈতিক প্রভাব থাকার কারণে এই ঋণগুলো আসলে অনেক ব্যাড লোন দিতে হয়। এবং খেলাপি ঋণের সব গুলো কিন্তু ঠিক ওই অর্থে রিসিডিউল করাটা খারাপ না, কিন্তু মূল যেটা হচ্ছে যে বছরের পর বছর এত ঋণ খেলাপি হওয়াতে ওই ব্যাংকগুলোর কস্ট অনেক বেড়ে যাচ্ছে, এবং সেইটার দায় কিন্তু বহন করতে হচ্ছে পুরো অর্থনীতিকে। আমরা ইন্টারেস্ট রেট আরো অনেক কমিয়ে আনতে পারছি না, এবং সবচেয়ে বড় কথা আমাদের অর্থনীতিতে গতি সঞ্চয় হচ্ছে না। আমি মনে করি খেলাপি ঋণের ক্ষেত্রে একটা বড় দিকে ঋণের যেখানে আমাদের মনোযোগ দিতে হবে, আমাদের ব্যাংকরা সবসময় বড় বড় ঋণ দিতে আগ্রহী হন, বেশি স্বাভাবিক। একজন 5 কোটি টাকা ঋণ দিতেও তার যে সময় ব্যয় করতে হয়, 500 কোটি টাকায় হয়তো কাছাকাছি সময়ে ব্যয় করতে হয়, ফলে তারা 500 কোটিতেই যান। আমি মনে করি এখন সময় এসেছে মধ্যম যারা তাদের ঋণ মানে পরিমাণ যারা ঋণ নিয়ে থাকেন সেই ধরনের বিনিয়োগকারীদের উপরে বেশি মনোযোগ দেওয়া। তার ফলে হবে যেটা, কর্মসংস্থানের সুযোগ যেমন বাড়বে, তেমনি আমি মনে করি যে খেলাপি ঋণের ক্ষেত্রে যে একটা রিস্ক যেটা ব্যাংকগুলোর থেকে যায় সেই রিস্কটা কমবে, এটা একটা উপায়। দ্বিতীয় হচ্ছে অবশ্যই এখানে একটা সুশাসনের প্রশ্ন আছে, কঠোর ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে যেসব স্ক্যামগুলো হয়েছিল তো সেই সব তারপরে সরকার কি ব্যবস্থা নিয়েছে ব্যাংকিং খাতে আমরা কিন্তু খুব স্পষ্ট নয়। ঋণ খেলাপিদের মধ্যে যারা ক্রনিক একটা অবস্থা দাঁড়িয়েছে তাদের ক্ষেত্রে সরকার কতটা কি করতে পারছেন, এই জিনিসগুলো খুব সুস্পষ্ট করা হয়নি, এবং সেই কারণেই আমি মনে করি ফাইন্যান্সিয়াল খাতের এই দুর্বলতাটা কন্টিনিউ করছে।
জি, প্রসঙ্গত ডক্টর মুস্তাফিজ, অর্থ পাচারেরও কিন্তু একটা অভিযোগ বারবার শোনা যায়।
হ্যাঁ, আমরা তো এই ইদানিংকার যে বিভিন্ন ধরনের রিপোর্ট, বিশেষত যে গ্লোবাল ইন্টিগ্রিটি রিপোর্ট যেটা নাকি রেগুলারলি বের করা হয়, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যা আমরা বৈদেশিক সাহায্য এবং বৈদেশিক বিনিয়োগ হিসেবে পাই তার প্রায় দ্বিগুণ দেশের বাইরেও আবার চলে যাচ্ছে বিভিন্নভাবে, আমদানি রপ্তানির মাধ্যমে, মিস ইনভয়েসিং এর মাধ্যমে যাচ্ছে, অনেকে হুন্ডি করে পাঠিয়ে দিচ্ছেন। তো এইটা কিন্তু এই যেটা ডক্টর নাজমিন কিছুক্ষণ আগে বললেন যে এটা যে দুর্নীতি এবং সুশাসনের অভাব, এটা একটা আরেকটার সাথে জড়িত। এখানে রাজনৈতিক একটা একটা জিরো টলারেন্সের একটা আমাদের একটা মতামত একটা আমাদেরকে স্থাপিত করতে হবে এবং এগুলোকে এনফোর্স করতে হবে। আমরা জানি যে দুর্নীতি দমন কমিশন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন, কিন্তু এগুলোকে আরো বেশি শক্তিশালী করতে হবে। যেটা ডক্টর নান্দিনী বলছিলেন যে ঋণ খেলাপি, আমরা দেখলাম কিছুদিন আগে যে 500 কোটি টাকার উপরে ঋণগুলোকে রিস্ট্রাকচার করা হয়েছে এবং তারপরে সেগুলোকে আবার রিশিডিউল করা হয়েছে। তো এইগুলো দিয়ে আমরা কিন্তু খুব ভালো সিগন্যাল দেই না যারা এইসব দুর্নীতি করেন তাদেরকে, এবং তারপরে তারা দেশেও বিনিয়োগ না করে টাকা বাইরে নিয়ে যাচ্ছেন। সুতরাং সবটাতেই আমার মনে হয় যে একটা খুব বড় এবং একটা রাজনৈতিক একটা ইয়ে থেকে, সদিচ্ছা থেকে আরো জোরে সরে আসতে হবে বলে আমার মনে হয়।
জি, মনিরুজ্জামান, জি বলুন বলুন।
জি বলুন।
না, আমি বলছিলাম যে মনিরুজ্জামান নাসিম আলী যে প্রশ্নটি করেছিলেন দুর্নীতি কমানোর ব্যাপারে কি উদ্যোগ নেওয়া উচিত, সেটার খানিকটা উত্তর আপনার কাছে পাওয়া গেল। এর সঙ্গে আরেকটা প্রশ্ন করেছিলেন নাসরিন সুলতানা, সেটা হলো ভ্যাট আইন স্থগিত করার কারণে সরকারের বলছে হিসেব অনুযায়ী 20 কোটি 20,000 কোটি টাকার ঘাটতি হবে, তো এটা এটা কি ঠিক? এটা আপনি কি
বলেন? হ্যাঁ, এটা মাননীয় প্রধানমন্ত্রী এই এই ফিগারটা দিয়েছেন যে 20,000 কোটি টাকা কম আসবে, এবং এটাকে আমাদের এখন আমাদের একটা হিসাব হলো যে ভ্যাটের এটা তো কম আসবে, কিন্তু অন্যান্য যেসব যে টার্গেট দেওয়া হয়েছে সেটাও কিন্তু এবছর বেশ বড় আকারেরই আছে। এটা এটা 30%-এর উপরে টোটাল টার্গেট দেওয়া আছে ট্যাক্স এবং নন ট্যাক্স বিভিন্ন ধরনের যেসব রাজস্ব আদায়, সেটা খুবই দুরূহ হবে। এটাকে এখন সামাল দিতে গেলে আমাদেরকে আমাদের কর ব্যবস্থায় যে ধরনের ফাঁকিগুলি আছে সেটা আমাদেরকে ফাঁকিগুলিকে বন্ধ করতে হবে, এটাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, এনবিআর কে আরো শক্তিশালী করতে হবে। তার যে এনবিআর আমাদের ইম্পোর্ট স্টেজ, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল ব্যাংকের যে খবরদারি নজরদারি, এগুলোর মধ্যে একটা সমন্বয় কিন্তু আনতে হবে কর ফাঁকিগুলোকে রোধ করার জন্য। এবং আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে আইনের শাসন করতে পারলে এটা হয়তো আমরা আমাদের ঘাটতিটা কিছুটা হলেও পূরণ করতে পারবো।
ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে প্রান্তিক পর্যায়ে চলে এসেছি। শুধু একটা কথা জানিয়ে রাখি যে একই বিষয়ে কিছুক্ষণ পরে বাংলাদেশ সময় রাত 11:15 ফেসবুকে আপনারা আরেকটি আলোচনা দেখতে পাবেন। তো অনেক অনেক ধন্যবাদ ডক্টর নাজনীন আহমেদ এবং ডক্টর মুস্তাফিজুর রহমান আপনাদেরকে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের পক্ষ থেকে এই হ্যালো ওয়াশিংটনে আজকের আলোচনা চক্রে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, হ্যালো ওয়াশিংটনের শ্রোতাদেরও ধন্যবাদ।
ধন্যবাদ,
ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
থাইল্যান্ডে বেশ বড় মাপের যে একখানা মানব পাচার মামলার বিচার হয়ে গেল, তাতে থাইল্যান্ডের সেনাবাহিনীর এক জেনারেলও অভিযুক্ত অপর বেশ কয়েক ডজন আসামির সঙ্গে। শতাধিক আসামির বিচারে দণ্ডবিধান রায় ঘোষণা শুরু করেন বিচারক আজ বুধবার দিন। যুক্তরাষ্ট্র ইরানের 18 ব্যক্তি এবং গোষ্ঠীর বিরুদ্ধে আবার নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে, এ অভিযোগে যে এরা তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মদতগার। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এ বিধিনিষেধের কথা ঘোষণা করেছে। ওদিকে যুক্তরাষ্ট্র অর্থ দপ্তর 5 ব্যক্তিবিশেষ এবং 7 সংস্থার বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে, এই বলে যে এরা ইরানের সামরিক ক্রয়ের ব্যাপারে সমর্থন জুগিয়েছে এবং নিষেধাজ্ঞা আরোপ হয়েছে অপর 3 ইরানির নামে, যারা কিনা ইরানভিত্তিক আন্তর্দেশীয় অপরাধ সংগঠনের অংশ ছিল বলে বলা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব জোর দিয়েই সেনেট সভার রিপাবলিকান দলীয় বিধায়কদের বলছেন যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার স্বাস্থ্য পরিচর্যা বিল অ্যাফোর্ডেবল কেয়ার খারিজ করা হবে বলে 7 বছর ধরে লাগাতার যে প্রতিশ্রুতি তাঁরা দিয়েছেন ভোটারদেরকে, সে ওয়াদা এখন রক্ষা করা দরকার। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি স্বীকার করেছেন যে ইসলামিক স্টেটের কব্জা থেকে মসুল পুনরুদ্ধারের লড়াইয়ে ইরাকি বাহিনীর তরফে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে ঠিকই, আইএস লড়াকু সন্দেহে পাকড়াও করা লোকজনকে উঁচু দেওয়ালের ওপর থেকে নিচে ফেলে তাদের মরদেহের ওপর গুলিবর্ষণ করছে সৈন্যরা। সোশ্যাল মিডিয়া প্রচারিত এসব চিত্র প্রকাশ পাবার পর আজ মঙ্গলবার আবাদি এ কথা বলেন। নিরস্ত্র এক ব্যক্তির হাঁটুতে গুলি মারছে এক সৈনিক, ওইসব চিত্রে এমন দৃশ্য দেখা গিয়েছে। মিয়ানমারের তদন্তকারীরা এখন এ উপসংহারে উপনীত হয়েছেন যে গেল মাসের সামরিক একটি বিমানের যে দুর্ঘটনায় আরোহী 122 জনের সবাই নিহত হন, প্রতিকূল আবহাওয়াই ছিল সে বিমান বিধ্বস্তের হেতু। পোল্যান্ড সংসদের নিম্নকক্ষের ভোটে বিতর্কিত একটি আইন প্রস্তাব দেশটির শীর্ষ আদালতকে সংসদীয় কমিটির দ্বারা সংস্কার করাতে পরিচালিত করছে। ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টির নিয়ন্ত্রণাধীন ওই নিম্নকক্ষে অনুষ্ঠিত বিতর্কিত এ ভোট অনুষ্ঠিত হবার আগে বিরোধী দল বহু চেষ্টা চালায় আইন প্রস্তাবটির ওপর ভোটাভুটি বিলম্বিত করাতে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের আজ 5ম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে বাংলাদেশের অগণিত পাঠক নানা কর্মসূচির মধ্যে দিয়ে স্মরণ করেছেন তাঁদের প্রিয় লেখককে, জানাচ্ছেন ঢাকা থেকে নাসরিন হুদা বিথি।
বুধবার পালিত হল নন্দিত কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার ও গীতিকার হুমায়ুন আহমেদের 5ম মৃত্যুবার্ষিকী। 2012 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি ছিলেন বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। বাংলা সাহিত্যে তিনি যাত্রা শুরু করেন নন্দিত নরকে ঔপন্যাসের মধ্য দিয়ে। তার সৃষ্ট মিসির আলী, হিমু চরিত্রগুলো যুব সমাজকে উদ্বেলিত করেছিল, জনপ্রিয় এই লেখকের প্রয়াণ দিবসে তাকে স্মরণ করে সারা বাংলাদেশ জুড়ে পালন করা হয়েছে নানা কর্মসূচি। গাজীপুরের নুহাশপল্লীতে কোরআনখানি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, ছিল হুমায়ুন ভক্তদের উপচে পড়া ভিড়। এ সময় তার ভক্ত মুস্তাকিম স্বাধীন বলেন,
নিঃসন্দেহে হুমায়ুন আহমেদ বাংলাদেশের সাহিত্যের নক্ষত্র, বাংলাদেশের এক সময় পাঠক শ্রেণীকে তিনি ফিরিয়ে এনেছিলেন।
হুমায়ুন আহমেদ বেঁচে আছেন তার অগণিত পাঠক হৃদয়ে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন টমাস ব্লন্ডেড। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.